بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
إن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين وأصلي وأسلم على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى من سلك سبيلهم إلى يومنا وإلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ويقول النبي صلى الله عليه وسلم اتقوا الله وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا أمراءكم تدخلوا جنة ربكم أيها الإخوة الأفاضل اعلموا أن الله سبحانه وتعالى خلقنا لأجل عبادته جل وعلا قال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقد شرع الله سبحانه وتعالى عبادات متنوعة وكلفنا أن نقوم بها وأن نؤديها بكل إخلاص وأن لا نعبد إلا الله ولا نشرك به أحدا والله سبحانه وتعالى فضل بعض الزمان على بعضه كما فضل بعض الأماكن على بعضها فضل الله سبحانه وتعالى البقعة المشرفة الكعبة المشرفة المسجد الحرام على سائر المساجد وعلى سائر الأماكن كما فضل سبحانه وتعالى الأشهر الحرم على الشهور الأخرى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم والله سبحانه وتعالى فرض علينا الحج كما قال النبي صلى الله عليه وسلم أيها الناس إن الله قد فرض عليكم الحج فحجوا فقال رجل أفي كل عام يا رسول الله وسكت النبي صلى الله عليه وسلم حتى قالها ثلاثا فقال لو قلت نعم لوجبت ولما استطعتم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في القرآن الكريم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج البيت فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه رواه البخاري مسلمين الكرام معزز حاضرين الله سبحانه وتعالى একটি সময়কে আরেকটি সময়ের উপর অধিক মর্যাদাবান করেছেন মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কারো উপর বিভিন্ন দিক থেকে প্রাধান্য দিয়েছেন, সম্পদের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, ইজ্জত সম্মানের দিক থেকে, মেধার দিক থেকে, ভদ্রতার দিক থেকে, তাকওয়া পরহেজগারির দিক থেকে, সকল দিক থেকেই একটা ক্লাসিফিকেশন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা বাকারায় তৃতীয় পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে বলছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বাদহুম আলা বাদ, এই নবীদের মধ্যে আমি কাউকে কারো উপর অধিক মর্যাদা দিয়েছি। তার মধ্যে পাঁচজন নবী হলেন সর্বাধিক মর্যাদা সম্পন্ন, যাদেরকে বলা হয় উলুল আজমি মিনার রুসুল, ইব্রাহিম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা, ঈসা, সাইয়্যিদুল মুরসালিন সলাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহিম আজমাইন। এই পাঁচজন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, এই পাঁচজন হলো সর্বাধিক মর্যাদাবান মানুষের মধ্যে। আল্লাহু ফাদ্দালা বাদাকুম আলা বাদিন ফির রিজক, তোমাদের মধ্যে আল্লাহ অনেককে আর কে অন্য জনের উপর রিজিকের দিক থেকে বেশি মর্যাদা দিয়েছেন। জায়গার মধ্যে এক জায়গার চেয়ে আরেক জায়গার মর্যাদা বেশি দিয়েছেন, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, তিনটা মসজিদের মর্যাদা সবচেয়ে বেশি। কেউ যদি মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফে এক রাকাত সালাত আদায় করে, তাহলে তার মর্যাদা হলো এক লক্ষ রাকাতের সমান অন্য অন্য জায়গায়। আচ্ছা, আর হলো মসজিদে নববীর ক্ষেত্রে দুইটা বর্ণনা রয়েছে, একটা হলো দঈফ আর একটা হলো সহি। দঈফ বর্ণনা হলো 50,000, দঈফ বর্ণনা এক রাকাতে 50,000। আর সহি বর্ণনা হলো কেউ যদি মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়ে, তাহলে তাকে 1,000 রাকাতের সওয়াব দেওয়া হয়। আর বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে, যেটা ইহুদিরা বর্তমানে জবরদখল করে রেখেছে, এবং বাস্তবতাই এটা মানুষের ইতিহাস, এটা বলে যাকেই উপকার করবেন আপনি, যাকেই উপকার করবেন যখন তাকে একটু শক্তিশালী করে দিবেন, এইবার আপনাকে 14টা কিভাবে বাজাইতে হয় এর ইতিহাস ইহুদি খ্রিস্টান মুসলমান। আর আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে যেটা কত দারুণ সত্য, যখনই কারো উপকার করবেন আপনি রেডি থাকেন এখন তার উপকারের জন্য। এর অভিজ্ঞতা আমার মনে হয় মানে আমাদের কারোই কম নেই, অভাব নেই। এখন সেই মসজিদ তাদের জবরদখলে, সেইখানে কেউ যদি এক রাকাত পড়ে তাহলে 500 রাকাতের সওয়াব মুআযিল হাদিরিন। এই ভাবে সময়ের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম বলেছেন, 12টা মাস আমি আল্লাহ নিজে নির্ধারণ করে দিয়েছি, তার মধ্যে 4টা মাসের মর্যাদা বেশি। এই মর্যাদার কারণ হলো তার মধ্যে 3টা মাস হলো একাধারে জিলহজ মাস মাঝখানে রেখে এর আগের এক মাস জিলকাদ, জিলহজ, মুহররম, এই মাসে হজ সম্পাদন করার জন্য, পূর্বের মাসে হজের প্রস্তুতি, হজে আসার জন্য, পরের মাস হজ সম্পাদন করে নিরাপদে ফেরার জন্য। আজকের খুতবায় আমরা যে পয়েন্টটি বেশি আলোচনা করব, যেটিকে আমরা প্রাধান্য দেব, সেটি হলো যেহেতু এই মাসে আমাদের এই মুসলিয়ানে কারাবের মধ্যে থেকে আমাদের পক্ষ থেকে একটা ডিপুটেশন, একটা প্রতিনিধি দল আল্লাহর ঘরে আমাদের পক্ষ থেকে যাচ্ছেন, আমাদের জন্য দোয়া করবেন, তারা হজ আদায় করবেন, এই জন্য তাদের জন্য আমাদের পক্ষ থেকে কিছু গাইডলাইন, কিছু উপদেশ, এবং অনেকেই নিবেদন করেছেন হজের উপরে কিছু কথাবার্তা বলার জন্য, জানার জন্য। এই জন্য আজকের আলোচনা আমরা করব হজকে কেন্দ্র করে। এবং আলোচনা শুরুতেই যে কথাটি বলবো সেটি হলো, হজ হলো সকল দিক থেকে ব্যতিক্রম ধর্মী একটা আবাদতের নাম, ব্যতিক্রম ধর্মী। এটা ব্যতিক্রম মানে এরকম না যে অন্যরকম, ওটা এটা নয়, ব্যতিক্রম এটাকে বলা হয়। আপনি বলবেন যে মর্যাদার দিক থেকে বলেন, আহকামের দিক থেকে বলেন, অথবা স্থানের দিক থেকে বলেন, কালের দিক থেকে বলেন, সব দিক থেকেই এটা ব্যতিক্রম মর্যাদা মণ্ডিত। ব্যতিক্রম শুধু ব্যতিক্রম নয়, ব্যতিক্রম মর্যাদা মণ্ডিত। এই পয়েন্টগুলো আমরা নিয়ে আসব, যারা হজে যাবেন তাদের জন্য কি করণীয়, আমরা যারা যাচ্ছি না আমরা কি করব, ইত্যাদি এই যাবতীয় বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ আজকের এই আলোচনায় নিয়ে আসার চেষ্টা করব। মুআযিল হাদিরিন, দেখুন বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থানকে আরেক স্থানের উপর, এক সময়কে আরেক সময়ের উপর, একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তির উপর বিভিন্ন দিক থেকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। তো জিলহজ মাস এটি সাংঘাতিক মর্যাদাপূর্ণ, অত্যন্ত ফজিলতের একটি মাস, এমন একটি মর্যাদাপূর্ণ মাস, এই মাসের কারণে তার আগের মাসও মর্যাদাবান, এই মাসের কারণে তার পরের মাসও মর্যাদাবান। এই মাসের এবাদত বিশেষ মর্যাদার এবাদত, এই মাসে এমন এক এবাদত আছে যেটা বছরের বাকি 11 মাস আর আদায় করলে হয় না, এই মাসেই নির্দিষ্ট সময়ে ওই দিনেই করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন ইসলামের যে গুরুত্বপূর্ণ বিনা অথবা পিলার অথবা স্তম্ভ রয়েছে, সেগুলি আমরা যেমন প্রত্যেকেই সিগনিফিকেন্স অথবা ইম্পর্টেন্স ছাড়া হলেও শুধুমাত্র নামে হলেও আমরা জানি দিন ইসলামের মৌলিক স্তম্ভ হল পাঁচটি, ইমান, সলাত, সিয়াম, হজ, জাকাত। ইমান, সলাত, সিয়াম, জাকাত অথবা হজ এর তারতম্য রয়েছে, তবে এতে কোনো সন্দেহ নেই এক নম্বর হলো ইমান। হ্যাঁ, এরপরে যেটি চলে আসবে সেটি হল সলাত। মুআজ্জাজ হাজিরিন, তো দেখুন হজ দিন ইসলামের অন্যতম একটি রুকন, অন্যতম একটি রুকন, শুধু ফরজ নয়, মানে এটা রুকন, মানে এমন অত্যাবশ্যকীয় যে এটা দিন ইসলামের অন্যতম একটি পিলার। আচ্ছা, কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা এই যে হজ ফরজ করেছেন এখানে কিছু শর্তও জুড়ে দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যার শক্তি সামর্থ্য রয়েছে তার জন্য হজ ফরজ। দ্যাট মিন্স একদম ক্লিয়ার এখান থেকে যা প্রমাণিত হচ্ছে, বিশেষ করে আমাদের সমাজের বর্তমান যে সিচুয়েশন, বাংলাদেশে বর্তমানে যে গুলাটে পরিস্থিতি, সেই পরিস্থিতির আলোকে হলেও আমি এই কথাটি বলতে বাধ্য হচ্ছি। দেখুন, অসংখ্য মুসলিম রয়েছে, মুসলমান রয়েছে, বিশেষ করে আমাদের দরিদ্রতম বাংলাদেশের, আজকের বাংলাদেশ তো সেই দরিদ্রতা আর নাই, বিশ্বে কোথাও ওরকম নেই যেমনটি আগে ছিল। আমাদের অনেক আত্মীয় স্বজন, অনেক তাকওয়া পরহেজগারী ছিল, তাদের অনেক কান্নাকাটি করেছেন কিন্তু হজ করতে পারেন নাই, হজের কামনা বাসনা ছিল, তাহাজ্জুদ পড়েছেন, অন্যান্য সকল আমল ঠিক রেখেছেন, এখলাস ছিল, তাকওয়া পরহেজগারী ছিল, হজ করতে পারেন নাই। এরকম বর্তমানেও অনেক মুসলমান রয়েছে, সৌদি আরবের ভিতরেও রয়েছে, যারা আজও পর্যন্ত হজ করতে পারেন নাই। দেখুন, যারা এই পর্যন্ত হজ করতে পারে নাই তারা কি মুসলমান থাকবে না? তারা কি মুসলমান হবে না? অনেক মানুষ হজ করতে পারলো না, এই কারণে কি এটা বলা সম্ভব হজ ফরজ নয়? হজ ফরজ। আমি এটা একটা ইন্ট্রোডাকশন হিসাবে অথবা অন্য একটা পয়েন্টকে এর সাথে কম্পেয়ার করে অথবা তুলনা করে আমি এটাকে একটু বোঝাতে চাচ্ছি এইভাবে, যে হজ যে ফরজ এই কথা কেউ যদি অস্বীকার করে, এই কথা কেউ যদি রিফিউজ করে, তাহলে তার কিন্তু ইমানই থাকবে না। কারণ হজ হইল দিন ইসলামের ফাইভ পিলারের অন্যতম একটি পিলার, একটা রুকন, গুরুত্বপূর্ণ। কিন্তু কেউ যদি কোনো কারণে হজ পালন করতে না পারে, এবং বাস্তব কথা হলো বললেই তো হলো না, হজ সম্পাদন করার জন্য কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো যদি পূরণ হয় তাহলেই সে হজ করতে পারবে, নতুবা সে হজ করতে পারবে না। মেয়েদের জন্য একরকম শর্ত রয়েছে, পুরুষের জন্য অন্যরকম শর্ত রয়েছে। তো বহু মানুষ হজ করা ছাড়াই তারা মুমিন এবং মুসলমান, কারণ আল্লাহ তাদেরকে সেই শক্তি সামর্থ্য দেন নাই। জাকাতের বেলাও তাই, ঠিক তো দূর দিন ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটিকে হাইড করার, গোপন করার, লুকিয়ে ফেলার, অস্বীকার করার, প্রলেপ দেওয়ার অথবা তেল মাখার অথবা কাউকে ভয় পেয়ে সেটাকে প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নেই, সেটি হলো সাংঘাতিক গুরুত্বপূর্ণ রুকুন, সাংঘাতিক গুরুত্বপূর্ণ ফরজ, গুরুত্বপূর্ণ বিষয়, তার নাম হলো জিহাদ। ইসলামে জিহাদ দ্ব্যর্থহীন ভাষায়, জিহাদ রয়েছে, রয়েছে, জিহাদের মর্যাদা রয়েছে, অবশ্যই এটাকে রিফিউজ করার কোনো সুযোগ নেই। কেউ যদি জিহাদকে অস্বীকার করে তাহলে তার সে কুরআন অস্বীকার করলো, কেউ যদি জিহাদকে অস্বীকার করে তাহলে সে হাদিসকে অস্বীকার করলো, আর কেউ যদি কুরআন হাদিস অস্বীকার করে তাহলে সে মুমিন মুসলমান থাকতে পারে না। কিন্তু প্রশ্ন, ওই জালিয়াতি করেন না যে একজনের কথার শুরু আর শেষ নেবেন না, মাঝখান থেকে এক কয়েন নিয়ে আপনি বলবেন এই কথা তার, এর ফিতনা করবেন, যে কাজ করে মানে এই এই মিম্বার থেকে খুব জঘন্য কোনো ওয়ার্ড ইউজ করতে চাই না, ন্যূনতম এটা বলবো ওটা মানুষ নয়। আল্লাহ কোরআনে কারে আমি কোরআন দিয়ে প্রমাণ করতে পারবো নামাজ না পড়লে চলবে, আমি কোরআন দিয়ে প্রমাণ করতে পারবো, আগে পিছনে কাইটে দিতে হবে। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনরা, লা তাকরাবুস সালাত, তোমরা সালাতের ধারে কাছে যেও না। যেমন জিনার ক্ষেত্রে আল্লাহ বলছেন, লা তাকরাবুস জিনা, জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, কোরআনের আয়াত এটা। ঠিক তো ধরুন লা তাকরাবুস সালাত, তোমরা সালাতের ধারে কাছেও যেও না, এটা সূরা নিসার মধ্যে পঞ্চম পারায় রয়েছে, আপনি যদি এইটুকু বলেন। কিন্তু পরের কথাটা কি, এরপরে হলো লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত এমত অবস্থায় তোমরা সালাতের ধারে কাছেও যেও না। মুআযিল হাদরিন, আমার খুতবা এক ঘন্টা ভেপি এটা রেকর্ড হচ্ছে, আগে কাটবেন পিছনে কাটবেন, আপনি আমার উপর জুলুম করবেন কিছুই করতে পারবেন না, আপনি আপনার উপর জুলুম করবেন। আবার বলছি আমি, আই রিপিট দিস, দিন ইসলামে হজ ফরজ, কিন্তু বহু মানুষ হজ করা ছাড়াও তারা মুসলমান, যেহেতু তাদের শক্তি সামর্থ্য নেই, এই জন্য কি তারা হজ অস্বীকার করতে পারবে? অসম্ভব, অস্বীকার করার কোনো সুযোগ নেই। ঠিক তদ্রূপ দিন ইসলামে জিহাদ রয়েছে, তবে জিহাদের জন্য কিছু শর্ত রয়েছে, এই শর্তগুলো যদি ফিল আপ না হয় তাহলে অন্য লোকগুলো জিহাদ করা ছাড়াই মুসলমান, এই শর্তগুলো যদি ফিল আপ না হয় তাহলে জিহাদ করা ছাড়াই মুসলমান, তবে তার মনের ভিতরে এরকম থাকতে হবে, মান মাতা ওয়ালাম ইয়াহজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কোনোদিন জিহাদ করে নাই, এমনকি তার মনে এমন কোন কামনা বাসনাও ছিল না, হায়রে জিহাদের, জিহাদের সুযোগ যদি পেয়ে যেতাম তাহলে আমি জিহাদ করতাম, এরকম চিন্তা ভাবনা তার মনের ভিতরে ছিল না। আল্লাহ রাসূল বলছেন এই লোক যখন মরবে মুসলমান হিসেবে মরবে না, মুনাফিক হিসেবে মারা যাবে। এই লোক যদি মারা যায় তো একজন মানুষ, আজকে আমি দরিদ্র অথবা মনে করেন আমার সম্পদ আছে, এই বছর হজে যেতে পারছি না, অন্য ভাইরা যখন যাচ্ছেন, আত্মীয় স্বজন যখন যাচ্ছেন, যদি মুসলিম হয়ে থাকি আমার মনের ভিতরে একটা কামনা একটা বাসনা বারবার, আরে আমি যদি যেতে পারতাম, আমি তো এবার যেতে পারলাম না, এমন একটা কামনা বাসনা আকাঙ্ক্ষা আমাদের মনের ভিতরে থাকা উচিত নাকি উচিত নয়? অবশ্যই উচিত, এটা থাকতে হবে। আর কেউ যদি মনে করে ওরা হজে যাচ্ছে আমি বেঁচে গেছি, আমি আমি যাইনি আর কোনোদিন আমি যাবো নাই, আমার এটা দরকার নাই, এটা যদি কেউ মনে করে তাহলে সে হজকে অবজ্ঞা করলো, এর পরিণতি কি সেটা আমি বলবো না। মুআযিল হাদরিন, সেই জন্য বলছিলাম যে এই হজের আলোচনার পাশাপাশি আমি এই পয়েন্টটা বললাম, যাকাত দিন ইসলামে ফরজ, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু কোনো কারণে হয়তো আমি যাকাত দিতে পারছি না, আমার সম্পদ নেই, আমার উপর যাকাত ফরজ নয়। তো জিহাদ ফরজ, কোরআনে জিহাদ আছে, হ্যাঁ আছে, হাদিসে আছে, হ্যাঁ আছে, জিহাদি বই পুস্তক, হ্যাঁ আছে, থাকবে। তবে হ্যাঁ, এই সিচুয়েশনে আমাদের প্রতি জিহাদ ফরজ, এখন কি আমি জিহাদ করব, এইটাই হলো আলোচনার বিষয়। আমার যতটুকু মনে পড়ে এবং আমাদের আলোচনা রেকর্ড হয়, আমরা লুকায়িত থাকার মতো কোনো ব্যক্তি নই, আমাদের টেলিফোন নাম্বার সহ সারা বাংলাদেশ নয় সারা বিশ্বে ছড়িয়ে আছে, প্রতি সপ্তাহে বাহির কান্ট্রি থেকেও লোকজন ফোন করে আমাদের থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর নেয়। গত সপ্তাহের আগের জুমায় আমি এখানে বলেছিলাম জিহাদ তো এমন এক বিষয়, আমি যদি জানি আজকে আমাদের মাতৃভূমি অথবা আমাদের যেই বাসভূমি বাংলাদেশ, যেখানে আমরা দীন ইসলামের পতাকা উড্ডীন করি, যেটা একটা মুসলিম কান্ট্রি, এই দেশ যদি কোনোভাবে আক্রান্ত হয় তাহলে বেতনভোগী সৈন্যবাহিনী যারা রয়েছেন, আমাদের দেশের আর্মি, বিডিআর, পুলিশ এবং অন্যান্য লোকজন, তারা কোটি কোটি টাকা বেতন বুক করে, সুবিধা বুক করে, এরা দেশের জন্য যতটুকু ঝাঁপিয়ে না পড়বে, এক পয়সা বেতন না নিয়ে নিজের পকেট থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে, আজকে যদি আমাদের প্রধানমন্ত্রী, আজকে যদি আমাদের রাষ্ট্রনায়ক ডাক দেন এই দেশের জন্য তোমাদের ঝাঁপিয়ে পড়তে হবে, আমরা আমাদের ইমানের তাড়নায় তার চেয়ে বেশি ঝাঁপিয়ে পড়বো, কোন রকম পয়সা লাগবে না, এটার নাম হলো জিহাদ। মুআযিল হাদরিন, সুতরাং দ্ব্যর্থহীন ভাষায় বলছি, হজ ফরজ, আমরা হয়তো অনেকে করতে পারছি না, আমার পিতা হজ করতে পারেন না, সারা জীবন ক্রন্দন করেছেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমার ভাইয়েরা আমরা সহ পিতা মাতার নামে কত হজ করে দিয়েছি আলহামদুলিল্লাহ, ও ভাইয়েরা, তা সুতরাং আমাদের এই সিচুয়েশনে যারা নাকি পথভ্রষ্ট, যাদের চিন্তার মধ্যে ঝামেলা রয়েছে, তাদেরকে আমরা সাবধান করছি, ও ভাইয়েরা নামাজ পড়বেন, আপনি খালি বললেই নামাজ হয়ে যাবে, সূর্য উঠছে নামাজ পড়া যাবে না, সূর্য ডুবছে নামাজ পড়া যাবে না, সূর্য ঠিক মাথার উপরে নামাজ পড়া যাবে না, আপনি নাপাক অবস্থায় গোসল ফরজ নামাজ পড়া যাবে না, নামাজ পড়তে হলে কিছু শর্ত আছে, সেগুলো ফিল আপ হইতে হবে, আপনি জিহাদ করবেন খালি বললেই হলো, জিহাদের জন্য কিছু শর্ত শরায়ত রয়েছে পূরণ হইতে হবে, তারপরে আপনি কি করবেন, হজ করবেন। মুআযিল হাদরিন, প্রসঙ্গক্রমে আমাদের সমাজের সিচুয়েশন আমাকে বাধ্য করেছে এটাকে দুটো কথা বলার জন্য আমি আজকে আলোচনা করব হজ নিয়ে। মুআযাজ হাদিরিন, হজ সকল দিক থেকে ব্যতিক্রম ধর্মী একটি উপাখ্যান, ব্যতিক্রম ধর্মী একটি অধ্যায়। দেখুন, হজের ইতিহাসের দিকে যদি তাকান, ব্যতিক্রম ধর্মী আল্লাহ আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরাধমে এই ভূখণ্ডে সর্বপ্রথম বরকত মণ্ডিত যে গৃহটি নির্মাণ করেছেন, ওই গৃহটির নাম হলো আল কাবাতুল মুশাররাফা। কোরআনে কারীম আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাত মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াত বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওয়ামান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা। মানব মণ্ডলীর কল্যাণে বরকত দিয়ে সর্বপ্রথম এই জগৎবাসীর জন্য যেই গৃহ নির্মাণ করা হয়েছে লাল্লাযী বিবাক্কা, সেটি হলো মক্কা নগরীতে এই কাবা গৃহ। ওয়ামান দাখালাহু কানা আমিনা, কেউ যদি সেখানে ঢুকে যায় এই হারাম এলাকায় নিরাপদ, একদম নিরাপদ। যারা এর ভিতরে আছে এমন নিরাপদ, আল্লাহ করে এমন নিরাপদ। শক্তি নাই তবু নিরাপদ, দুর্বল তবু নিরাপদ। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ আল্লাহর পক্ষ থেকে, আমাদের নয়, রব্বানি চ্যালেঞ্জ। কেউ যদি ওয়ামান ইউরিদ ফীহি বিলহাদ বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম, কেউ যদি এই ঘর, এই ঘরের এলাকা, এই হারাম এলাকা, এর সাথে বিয়াদবি সূচক কোন রকম চিন্তা ভাবনা করে, নুযিকহু মিন আযাবিন আলীম, আমি আল্লাহ তাদেরকে পীড়াদায়ক শাস্তি দিয়ে দিব। ইতিহাস সাক্ষী, আব্দুল মুত্তালিবকে যখন বাদশাহ আব্রাহা ডেকে নিয়ে বলল, দেখছো কতগুলি হাতি নিয়ে আসছি, মোকাবেলা করতে পারবা, কয়টা হাতি তোমার আছে? আব্রাহা বলল, আমার আছে খালি ছাগল, আমার আছে শুধু ছাগল। তো ছাগল দিয়ে আর উট দিয়ে তো হাতির মোকাবেলা হয় না, তা কি করবা, মরবা নাকি রাস্তা ছেড়ে দিবা? মানুষ মারবো না, পথ ছেড়ে দাও, পাহাড়ে উঠে যাও, কাবাগর এটাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে এটাকে নিস্তেনাবধ করে দিয়ে আমি এর চেয়ে সুন্দর করে আর একটা কাবা তৈরি করেছি সোনায়, তোমরা সেখানে যাবা, মেহমানদারি পাবা, আরো বহু ছাত্র সেখানে রয়েছে, সেখানে যাবো, আর কোনো আফসোস নেই। হ্যাঁ, এইটা ভেঙ্গে আমরা চলে যাব, তোমাদের এখানে থাকবো না, কিছুই করবো না, তোমাদের লোকজন মারবো না। আর যদি বাধা তৈরি করো তাহলে হস্তি বাহিনী দেখছে তো। এরপরে আব্দুল মুত্তালিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, তিনি বললেন যে আনা রব্বুল গানাম, আমি হলাম ছাগলের মালিক, আর এই যে ঘর, যেই ঘর তুমি বানতে আসছো, এই ঘরের কিন্তু একজন মালিক আছেন, আমি আমার ছাগল যেমন দেখাশোনা করি, তিনি কিন্তু তার ঘর কেমন দেখাশোনা করেন। আব্রাহা তিরস্কার একটা হাসি টেনে গেল, ঠিক আছে সেই রকম তার ঘর দেখবে নে, হ্যাঁ যাও তুমি তোমার ছাগল নিয়ে পালাও। আচ্ছা ঠিক আছে, আব্দুল মুত্তালিব কাবা ঘরের দুইটা কড়া ধরে আল্লাহকে ডাক দিলেন। তারা তো আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহকে ডাকতো, তাদের জাস্ট যে সমস্যাগুলো ছিল আমাদের দেশের দিনদারদের যে সমস্যা, আই রিপিট দিস, আমাদের দেশের মৌলভীদের যে সমস্যা, আমাদের দেশের উলামায়ে কেরামের যে সমস্যা, এই সমস্যাটা ছিল তাদের। জানেন সেটা কি? সেটা হলো শুধুমাত্র উসিলা ধরা, আর কোনো সমস্যা ছিল না। ফাইদা রকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, বিপদে পড়ে গেলে ইখলাসের সাথে আল্লাহকে ডাকতো। হ্যাঁ, সমস্যা কোথায় হইতো? ওই মাঝে মধ্যে বলতো, ও লাত, ও মানাত, ও উজ্জা, আল্লাহ তো কত বড়, একটু সুপারিশ করে আল্লাহর কাছে পৌঁছে দাও না। মানা আবুদু মিল্লা লিয়ুকারিবুনা ইলাল্লাহি যুলফা, এটা ছিল তাদের সমস্যা। আব্দুল মুত্তালিব মুশরিক ছিল, শিরিকের উপর মারা গিয়েছে। যারা মুশরিক, যারা শিরিকের উপর মারা যাবে তারা জাহান্নামে। কাবা ঘরের দরজা ধরে গিয়ে এবার আল্লাহকে ডাক দিল, ও আল্লাহ তুমি হলে এই ঘরের মালিক, আমার শক্তি নাই, আমি প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না, আমি চলে গেলাম আমার বকরিগুলো নিয়ে, তুমি তোমার ঘরটা দেখো, এরকম একটা দোয়া করলো। বাস রাস্তা খালি করে দিয়েছে। এই যে যারা হজে যাবেন, ও হাজি সাহেবরা, আরাফার ময়দানে ঢুকার আগেই একটা নিচা উপত্যকা রয়েছে, যেটার উপর দিয়ে আপনি দেখবেন বর্তমান অসংখ্য ব্রিজ, এইগুলির উপর বাস যাচ্ছে, এটাকে বলে বাতনি মুহাসসার, ওয়াদি মুহাসসার। এই আরাফার ময়দানে একটু এদিকে এসে তারা তাদের শিবির করেছিল। এরপরে যখন যাত্রা শুরু করলো, হাতিগুলিকে যাও চলো বিশাল বাহিনী নিয়ে আসছে সামনে যাওয়ার জন্য, এখন যাবে বললেই তো আর যায় না। আমি আর আপনি চোখ দিয়া কিছু জিনিস দেখি আর কিছু জিনিস দেখি না, জীবজন্তু কিন্তু অন্যান্য জিনিস দেখে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবরে যেই শাস্তি হয় এইটা শুধুমাত্র দুই সাকালাইন, জিন এবং ইনসান এরা শুনে না, এছাড়া অন্যান্য জীবজন্তু তারা সব শুনে। আমরা যদি শুনতাম তাহলে একবার ওই আজাব শোনার সাথে সাথেই এই কান ফেটে চিৎকার দিয়ে একটা সাথে সাথেই আমরা কিন্তু শেষ হয়ে যেতাম, বাঁচতাম না। আমাদের কান দিয়ে সেটা শোনা যায় না, আমাদের চোখ দিয়ে ফেরেশতা দেখা যায় না। যখন এখন হস্তি বাহিনীগুলিকে তারা শুরু করেছে কাবা ঘর ভাঙতে যাবে, হস্তি বাহিনী যখন দেখতে পেলো কেমনি আগাবো সামনে, কথা বুঝলেন না? হাতির সামনে আপনি যদি বিশাল আগুন নিয়ে যান হাতি কিন্তু সামনে আগাবে না। আপনি হাতির সামনে যদি বিশাল কামান এরকম দাগান যে দিব কিন্তু তোর শেষ করে, হাতির তোর বুদ্ধি আছে আগাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, হাতি তো আর সামনে আগায় না, যতই চেষ্টা করে ঘোড়া তো সামনে আগায় না, উট সামনে আগায় না, মানুষ তো আর দেখতে পাচ্ছে না। এরপরে যখন আরো চেষ্টা করলো পরে দেখা যায় হাতির পা দেবে যায়। লম্বা ইতিহাস বলবো না, সূরা ফিলের ইতিহাস আপনারা পড়বেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম তারা, আপনি কি জানেন না, আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা, আপনার রব কেমন আচরণ করেছিলেন ওই হস্তি বাহিনীর সাথে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের ষড়যন্ত্রকে আল্লাহ নস্যাৎ করে দেননি। ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল, আর আল্লাহ তাদের উপর দলে দলে ছোট ছোট পাখি পাঠিয়েছিলেন, ছোট ছোট পাখি, জানি না এগুলি কোন পাখি। আপনারা কাবা ঘরে যারা যাবেন হাজি সাহেবরা, গিয়ে দেখবেন এই হারামের চত্বরের উপর দিয়ে, কাবা ঘরের উপর দিয়া এই চামচি কাবা তার চেয়ে একটু বড় বড় পাখি সারাক্ষণ হ্যাঁ এই উড়াউড়ি করতেছে। আমার কেন জানি মনে হয় যে হয়তো এরকমই ছোট পাখি অথবা এই জাতীয় পাখিগুলি আল্লাহ পাঠাইছিলেন, দেখাই দিলেন। ওহো, আল্লাহর ঘর ভাঙতে চাও, এই ছোট্ট একটা পাখি এটার মোকাবেলা করার মতো সাধ্য নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখি পাঠিয়ে দিয়ে এই পাখিগুলি শুধু অ্যাটম বোম নিয়ে আসছিল, অ্যাটম বোম, অ্যাটম বোম নিয়ে আসছে, একটা ঠোঁটের মধ্যে দুইটা দুই পায়ের মধ্যে এনে ছেড়ে দিয়েছে। ও ভাই যাক, এত ছোট একটা কঙ্কর পাথর, এইটা যদি 10 মাইল উপর থেকেও আমাদের কারো মাথায় পড়ে কিছুই হওয়ার কথা না, কিন্তু এটা পড়ছে মাহুতের মাথায়। মাহুত ব্রাস্ট হয়ে গিয়েছে, হাতি ব্রাস্ট হয়ে গিয়েছে, সব যখন শেষ। এরপরে যখন দেখলো অবস্থা একদম খারাপ, যা বাইসা ছিল তাদের অবস্থা হইলো এরকম যে কিসের আবার কাবাগর ভাঙতে যাবা, ভিক্ষা লাগবে না, কুত্তা সামলাও, তাড়াতাড়ি উল্টা দেও তো, রানেরা আমরাও শেষ হয়ে যাবো। মাজাজ হাদরিন, বলছিলাম যে আল্লাহ বলে দিয়েছেন বরকত মণ্ডিত করে এই কাবাগর তার এলাকাকে আমি নির্মাণ করেছি, যারা এইখানে ঢুকবে নিরাপদ, নিরাপদ সব দিক থেকে নিরাপদ, শুধু দুনিয়ার নিরাপত্তা নয়, যারা এই ঘরের সাথে সম্পর্ক রাখবে, যারা এখানে হজ করবে, হজ যদি কবুল হয়ে যায় কিয়ামতের দিনও তাদের জন্য নিরাপত্তা। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান হাজ্জাল বাইত, কেউ যদি এই ঘর দেখে এসে হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোন রকম পাপ কথায় লিপ্ত হলো না, পাপ কার্যে লিপ্ত হলো না, ঝগড়াঝাটি করলো না, সুন্দর ভাবে সম্পাদন করলো, রাজা, সে যখন তার দেশে ফিরে যাবে, রাজা কায়াউমিন, এমন একটা দিন হবে তার ওই ফিরে যাওয়ার দিনটা, কায়াউমিন ওয়ালাদাত উম্মু, যেই দিন একটা নব ভূমিষ্ঠ বাচ্চা, নিউ বোর্ন চাইল্ড দুনিয়াতে যখন আসে কি পরিমাণ গুনাহ নিয়ে আসে, নিষ্পাপ মাসুম হয়ে যখন আসে, হাজি সাহেব জীবনভর 70 বছর গুনাহ করেছেন, সুন্দর করে হজ করেছেন, কাবা ঘরে গিয়েছেন, পাথরে চুমা খেয়েছেন, রুকনে আমানি স্পর্শ করেছেন, পাগলের মতো তোয়াব করেছেন, সেরা কাপড় পরেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছেন, ও আল্লাহ ও রহমান ও রব, জমজমের পানি পান করেছেন, আরাফার ময়দানে অবস্থান করেছেন, মিনা মুযদালিফায় অবস্থান করেছেন, আল্লাহ তার এই কষ্টটুকুর জন্য সব মাফ করে দিয়ে নবভূমিষ্ঠ বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে তাকে দেশে পাঠিয়ে দিয়েছেন। নিরাপত্তা তার জন্য, চিরদিনের নিরাপত্তা, আখেরাতেও নিরাপত্তা, জাহান্নামে যাবে না, হজ তার কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার, কত বিশাল কথা। মুআযাদ হাদিরিন, হজ ব্যতিক্রম ধর্মী সকল দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘর নির্মাণ করেছিলেন সর্বপ্রথম ফেরেশতাদেরকে দিয়ে। এরপরে নূহ আলাইহিস সালামের সময় যখন মহাপ্লাবন হলো, প্লাবনের তুড়ে এই ঘর ভেঙে গিয়েছিল, মক্কা নগরী ছিল না, মক্কা বিরান ভূমি ছিল, কোন মানুষের জানা নেই, এখানে একটি কাবা ঘর ছিল, এইখানে মানুষ তওয়াফ করবে, এখানে মানুষ সাই করবে, এখানে এই আছে কিছুই জানা ছিল না, আল্লাহর জানা আছে। শুধু ফিলিস্তিনে শাম দেশে থাকতেন ইব্রাহিম আলাইহিস সালাম, একটা বাচ্চা হয়েছে বৃদ্ধ বয়সে, এত বেশি আদর যত্ন করেন, মায়া করেন, আল্লাহ চাইলেন এই ঘর নির্মাণ করতে হলে তো মানুষকে দিয়ে নির্মাণ করতে হবে, তবে যে কোনো মানুষকে দিয়ে মসজিদ নির্মাণ হবে না, যে কোনো মানুষকে দিয়ে যে মসজিদের ইমামতি চলে না, যে কোনো মানুষকে দিয়ে যেন মসজিদের খতিব চলে না, যে কোনো মানুষকে দিয়ে যেন রাষ্ট্রের কর্মদারিত্ব চলে না, তার জন্য কোয়ালিফাইড হতে হয়। এটা হলো সাধারণ নিয়ম, কিন্তু আমাদের দেশে আর এই আজকের যুগে কিন্তু এগুলি কোয়ালিফিকেশন লাগে না। আজকে বহুত ফাসেক ফুজ্জার আলতু ফালতু লোকজন, আমাদের মতো পাপিস্টার আমরা খতিবগিরিও করি ইমামতিও করি, তা খবর হেজগারি নাই। ঠিক মসজিদের চিত্র এরকম পাল্টে গিয়েছে আর আমাদের দেশের চিত্র পাল্টে গিয়েছে। যাদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই তারা পার্লামেন্টের মেম্বার হয়। বাস্তব সত্য কথা মুআযিল হাদরিন। যাই হোক, আল্লাহর ঘর নির্মাণ করা হবে, যে কেউ পারবে? অসম্ভব। এই জন্য আল্লাহ চাইলেন খুব বাছাই করা লোক দিয়ে আমি আল্লাহ এই কাবা ঘর নির্মাণ করব। আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, তোমার যে পরিবার, তোমার স্ত্রী হাজারা এবং তোমার যে ছেলে ইসমাইল, এদেরকে বনেবাস দিতে হবে। তো কোথায় বনেবাস দেবো? তুমি প্রস্তুতি নাও। ফেরেশতা পথ দেখাতে দেখাতে সেই ফিলিস্তিন থেকে একদিন দুই দিন বহুদিন হাঁটতে 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 সেই তাবুক অতিক্রম করে মদিনা অতিক্রম করে শেষ আসতে আসতে যখন এই মক্কা নির্জন এলাকা চলে আসলেন, আশেপাশে দুই চার পাঁচ সাত আট দশ একশো দুইশো কিলোমিটারের মধ্যে কোনো মানুষ নেই, কোনো ঘরবাড়ি নেই। এই নির্জন জায়গায় সফা মারওয়া আছে আর কাবা ঘর আছে। কিরকম আছে? কাবা ঘরের দেয়াল নাই, ছাদ নাই, কোনো কিছু নাই। কাবা ঘরের ভিড়টা মনে করেন চার পাঁচ হাত বালুর নিচে ঢাকা পড়ে আছে। এখানে মাটির নিচে গিয়েছে দাঁথা পরে কেউই জানি না, স্বর্ণের খনি আছে নাকি তেলের খনি আছে কিছু আমাদের জানা নাই। ইব্রাহিম আলাইহিস সালামও জানেন না, নবীরও গায়েব জানতেন না। এইখানে যখন আসলেন আল্লাহ বললেন বাস এইখানে এদেরকে রেখে চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছেন প্রচন্ড গরম, খাবার দাবারের ক্ষেত খামারের কোনো রকম ব্যবস্থা নাই। এই কি বলে জুড়িতে যত অল্প কয়েকটা খেজুর ছিল এগুলি তাদেরকে দিয়ে এবার চলে যেতে হবে। চলে যাচ্ছেন হাজারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের জামায় টান দিয়ে ধরে বললেন, আমাদেরকে কোথায় কার কাছে রেখে যাচ্ছেন? মায়া হচ্ছে না, কষ্ট হচ্ছে না, কি খাবো, কেমনে বাঁচবো, চিন্তা কি করছেন না? আমি না হয় না খেয়ে মরে গেলাম, আপনার এই সন্তানের কি অবস্থা হবে? ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, সিংহ পুরুষ ছিলেন, আল্লাহর নির্দেশ তিনি বাস্তবায়ন করছেন। হাজারার এরকম কাকুতি মিনতি অথবা সুন্দর প্রশ্নে তিনি তার সেই পুরুষত্ব হারিয়ে ফেলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ খুললেন না, মুখ খুলছেন না। হাজারা আলাইহিস সালাম বুঝলেন ইব্রাহিমের মুখ এইভাবে খোলা যাবে না। এইবার তিনি প্রশ্নের ধারা চেঞ্জ করলেন, প্রশ্ন করলেন, ইব্রাহিম আপনি যা আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন, এটা কি আপনার নিজের কোনো প্ল্যান প্রোগ্রাম নাকি এটা মাওলা রব্বুল আলামিনের নির্দেশ? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, হাজারা আমি এত কঠিন এত কষ্টের কাজটা নিজে করতে পারতাম না যদি আল্লাহ আমাকে নির্দেশ না দিতেন। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদেরকে এখানে রেখে চলে যাওয়ার জন্য। হাজারা আলাইহিস সালাম আল্লাহর ভরসা করে বললেন, ইযান লান ইউদাইয়ুনা, তাহলে আপনি চলে যান, আপনিও চিন্তা করবেন না, নিশ্চিত আল্লাহ আমাদের এতটুকু ক্ষতি সাধন করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, এই পরীক্ষায় তিনি পাশ করলেন। হাজার আলাইহিস সালাম যা ছিল এইটুকুনি খাবার দাবার করলেন, পানিও শেষ, কোনো কিছু নাই, পানি নাই, খাবার নাই। এরপরে এই বাচ্চা নিয়ে কোথাও দৌড়াদৌড়ি করবেন, কোনো মানুষ তো নাই, এই বাচ্চাকে এখানে রেখেই দৌড় দিয়ে তিনি গেলেন ছোট কাছে যে পাহাড়টা, পাহাড়টার নাম ছিল সফা পাহাড়। এই পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, ও কেউ কি আছো? আমরা যে এখানে বিপদগ্রস্ত, একটু খাবার যে দরকার, একটু পানির যে দরকার নাই, এরপরে এইখান থেকে পাওয়া যাবে না। ওই পাহাড়টা আর একটু উঁচু দেখা যাচ্ছে, আধা কিলোমিটার দূরে প্রায়। সেখানে গেলেন মারওয়া পাহাড়ে উঠে ডাক দিলেন, কেউ কোনো কথা বলছে না। আবার আসলেন মাঝখানে, যখন নিচা জায়গায় নামেন তখন দেখেন বাচ্চারা দেখা যায় না, কেউ না থাকলেও জীবজন্তুর ভয় আছে। আবার দেন একটা দৌড়। আল্লাহ কেমন পছন্দ করলেন, হাজিদের জন্য কি আদর্শ আল্লাহ দাঁড় করালেন। এবার সাতবার দৌড়াদৌড়ি করার পরে এবার তাকিয়ে দেখেন বাচ্চা যেখানে বসে আছে পা দিয়ে যে ঘষাঘষি করতেছিল, ও ভাইজান কাদা মাটির মধ্যে পা ঘষাঘষি করলে না হয় পানি উঠে, এটা তো পাথরের ভূমি, এটা তো মরুভূমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে পানি দিয়ে দিলেন, লম্বা ইতিহাস আমি বলতে পারবো না, পানি চলে যাচ্ছিল। হাজার আলাইহিস সালাম দৌড়াই এসে এটাকে আটকে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, তিনি যদি এটা আটকে না দিতেন তাহলে জমজমের নহর দ্বারা জমজম নদী হয়ে যেত এটা। আজকে আমাদের দেশে আমরা যেরকম যমুনা নদী দেখি, যমুনা ওইটা হইতো জমজম নদী, জমজম নদী হয়ে যেত, এখন হলো জমজম কূপ। মাযাল হাজিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন বুকে পিঠে করে, হাজার লক্ষ লক্ষ ঘাত প্রতিঘাত অতিক্রম করে মোকাবেলা করে হাজার আলাইহিস সালাম ইসমাইলকে একটু বড় করলেন। এখন এই বৃদ্ধার মনে একটু আত্মতৃপ্তি আসলো, যাক আমার ছেলেটা যদি বড় হয়। প্রতিটা পিতা মাতা যেমন মনে করেন, ইব্রাহিম আলাইহিস সালাম অবশ্য মাঝে মধ্যে আসতেন। দুই রকম বর্ণনা আমি পেয়েছি, একটা হলো তিনি বুড়াকে চলে আসতেন, এটা একটা বর্ণনা পাওয়া গিয়েছে, ইবনে কাসির উল্লেখ করেছেন আর বিদায়ন নিহায় গ্রন্থের মধ্যে। বুড়াকে চলে আসতেন, এসে খবর টবর নিয়ে আবার চলে যেতেন। এরপরে যখন এই ইসমাইল আলাইহিস সালাম একটু বড় হয়ে গেলেন, এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে আরেকটা পরীক্ষা দিলেন, যে আগে যেই পরীক্ষা দিছিলেন ইন্টারমিডিয়েট পরীক্ষা, এখন আরো কঠিনটা দিতে হবে। এই পরীক্ষা হলো ডিগ্রি পরীক্ষা, অথবা আগে দিছিলেন এমএ পরীক্ষা, এবার আপনার বিসিএস, বিসিএস পরীক্ষা দিতে হবে। আগে তো মনে রেখে আসছিলেন, মনে একটা আশঙ্কা ছিল আল্লাহ চাইলে বাঁচতেও পারে নাহলে মরেও যেতে পারে। এখন যে পরীক্ষা, আপনি নিজেই নিশ্চিত হবেন, স্বহস্তে নিজের ছেলে আল্লাহর জন্য শেষ করে দিচ্ছি, আপনার ছেলে বড় হয়েছে যান, এবার এটাকে জবাই করে দিয়ে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, এরপরে জবাই করার জন্য যখন নিয়ে গেলেন, এরপরে প্রাণান্তকর চেষ্টা করার পরে যখন জবাই হলো না, কুরবানির সময়টা আপনার লম্বা করে শুনবেন ইনশাআল্লাহ, যখন জবাই হলো না, ছেলেও নিজের জান দিয়ে দিয়েছে আল্লাহর জন্য, ইব্রাহিম তার ছেলের জান আল্লাহর জন্য ধরে দিয়েছে, আল্লাহ বিশেষ ব্যবস্থা বানায় ছেলেকে জবাই না করে জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়ে সেটাকে জবাই করে দিয়েছেন। এমন কোন বোকা দুম্বা ছিল না যে আয়েশা ইসমাইলকে কামড় দিয়ে টান দিয়ে সরায় নিজের গলা পাইতে দিবে যে আমারে জবাই করো, এমন কোন বোকা প্রাণী দুনিয়াতে নাই, এটা ফেরেশতারা করেছেন আল্লাহর নির্দেশে। এরপরে এই দুইজন যখন এমন হয়েছে যে দুইজনই আল্লাহর জন্য জান প্রাণ দিয়ে দিয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণ একদম সর্বোচ্চ মাকামে চলে গিয়েছেন, আল্লাহ বললেন তোমাদেরকে দিয়ে কাবা ঘর নির্মাণ হবে, কারণ হলো এই মসজিদের মুতাল্লি হইতে হইলে, মসজিদ পরিচালনার জন্য কিছু শর্ত আছে না, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত, যারা মসজিদ পালন পরিচালনা করবে তারা অকুতোময় হইতে হবে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া অন্য কাউকে তারা ভয় পাবে না, জীবন মরণ সব আল্লাহর জন্য হবে, আল্লাহর ঘরের মতো অল্লিগিরি করি, এটার জন্য আমার জীবন যৌবন যাবতীয় সবকিছু, আমার উন্নতি অগ্রগতি আমার মুক্তি আমার জান্নাত আমার সকল কিছু আমার এই মসজিদ প্রতিপালনের সাথে, এই জন্য কিছু কোয়ালিটি লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যখন ওই মানের কোয়ালিটিতে নিয়ে গেলেন, সকল পরীক্ষা যখন পাশ করলেন, আল্লাহ এবার বললেন ইব্রাহিম একা তো পারবেন না, জুগালিতে একজন লাগে, আপনার ওই মিস্ত্রিগিরি কাজ করলেন আর লিফটের ব্যবস্থা আমি করে দিব না, মাকাম ইব্রাহিম একটা পাথর, আপনি এটার উপরে দাঁড়াবেন, এই পাথরই আমার নির্দেশে ডান দিকে নিয়ে যাবে বাম দিকে নিয়ে যাবে উপরে উঠাবে আবার নিচে নামায় দিবে, আল্লাহ আকবার, সেখানে গিয়ে দেখবেন ফিহি আয়াতুম বাইয়িনাত, আপনি জ্বলন্ত নিদর্শন পাবেন আল্লাহর দেয়া মাকাম ইব্রাহিম, তার মধ্যে অন্যতম নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। তবে জুগালির কাজ করবে কে, ইসমাইল ইব্রাহিম আপনার ছেলে ইসমাইলকে নিয়ে কাবা ঘর নির্মাণ করেন। কাবা ঘর দামি ঘর, এটা কোথায় কেমনে নির্মাণ হবে, আল্লাহ বললেন শুধু বালু সরান আপনি দেখতে পাবেন সেখানে ভিত তৈরি করা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে যখন বালুগুলো সরাইলেন তখন দেখলেন দিব্যি একটা ভিত চলে আসছে, বর্তমানে যেটা হাতি মাংস যেটা কাবার বাহিরে এটা সহ। তখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এই কাবা ঘর নির্মাণ করলেন, আল্লাহ যেমনে বলে দিলেন, কোরআনে কারিমে সূরা বাকারা আল্লাহ বলেছেন ওয়া ইযি ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম এবং ইসমাঈল ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল এই কাবা ঘরের যেই ভিত সেটা উপরে উঠাচ্ছিলেন, দেয়াল নির্মাণ করছিলেন এবং দুইজন দোয়া করতেছিলেন রব্বানা হে আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহু আকবার, মুআযযাহ হাযরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে কাবা ঘর নির্মাণ করালেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সূরা হজে বলেছেন যখন কাবা ঘর নির্মাণ করা শেষ, যে ইব্রাহিম আমি যে কাবা ঘর নির্মাণ করেছি এটা এমনি রেখে দেওয়ার জন্য নয়, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে যারা সালাত আদায় করবে, হ্যাঁ শুধু সালাতের জন্য নয় বরং আমার আরো বিশাল বড় লক্ষ্য রয়েছে, সারা বিশ্ব থেকে মানুষ পাগল পাড়া হয়ে ছুটে আসবে এখানে, আপনি একটা কাজ করেন আজিন ফিন্নাস মানুষের মাঝে আপনি আজান দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তো সব দিকে পাহাড় আর পাহাড়, আমি হজের আজান দিব তো আমার আজান শুনবে কে, আল্লাহ বললেন ইব্রাহিম আপনার দায়িত্ব হলো আজান দিয়ে দেওয়া, আর যাদের শোনা দরকার তারা দুনিয়াতে বর্তমানে না থাকলেও কিয়ামত পর্যন্ত যত মানুষকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই ঘরের ভিআইপি মেহমান বানাবো তাদের কলমের ভিতরে এই দাওয়াত এই আজান আমি এমন ভাবে ঢুকাই দিব তার কোটি কোটি টাকার ক্ষতিও যদি হয় তবু সে পাগল পাড়া হয়ে ছুটে চলে আসবে আমার এই ঘর দেখার জন্য। আজকে দেখেন কত মানুষ যখন মাথার ভিতরে এটা ঢুকে চাকরি থাকবে না, চাকরি চাকরি গেলে চলে যাক, এই ব্যবসার ক্ষতি হবে, এই তোর ব্যবসা, আল্লাহর ঘরে যাবো, সব চলে যাক, আমি যাবোই আল্লাহর ঘরে যাবোই, আল্লাহ আকবার। এই একটা ভালোবাসা আল্লাহ সুবহানাহু তাআলা দেন মুআযযাজ হাজিরিন, ব্যতিক্রম কেমনে দেখেন, আল্লাহ সুবহানাহু তাআলা হজের দাওয়াত দিয়েছেন, একবারে আল্লাহর একজন মাত্র খলিল, খলিল মানে হলো বুজুর্গ ফ্রেন্ড ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে। আমরা যদি মনে করেন আপনার ছেলের বিবাহের দাওয়াত, এখন আপনি একজন বড় ধরনের, মনে করেন আমাদের দেশে কোনো একদিন এমপি অথবা আমাদের দেশে কোনো একজন মিনিস্টারকে দাওয়াত দিবেন, সেইখানে যদি আপনি আপনার বাড়ির দারোয়ানকে দিয়ে, কেয়ারটেকারকে দিয়ে একটা কার্ড পাঠিয়ে দেন মন্ত্রীর কাছে যে দাওয়াতে আসতে হবে, তাহলে মন্ত্রীকে দাওয়াত দেওয়া হলো নাকি ইনসাল্ট করা হলো? দাওয়াত দেওয়া হয় নাই, ইনসাল্ট করা হয়েছে, মন্ত্রী আসবেন এই দাওয়াতে, দাওয়াতে আসতে, দাওয়াতে দিতে হলে আপনার নিজে যেতে হবে অথবা আপনার ছেলেকে আপনার নিকট আত্মীয়ের অন্য কাউকে পাঠাইতে হবে। আল্লাহর ঘরের ভিআইপি মেহমান যারা হবে, হাজিদেরকে বলা হয় দুয়ুফুর রহমান, দয়াময় আল্লাহর মেহমান, দয়াময় আল্লাহর মেহমান। মেহমানদারির জন্য আল্লাহ জমজম পানির ব্যবস্থা করেছেন, মেহমানদারির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাতের ব্যবস্থা করেছেন, আরো কত রকম হাজিরা যা দোয়া করে আল্লাহ সব কবুল করেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ব্যতিক্রম ধর্মী একটা দিক। আপনি সলাত আমেরিকার ওয়াশিংটনেও যদি আদায় করেন হবে, যাকাত জাপানের টোকিওতে বসেও যদি আদায় দিয়ে থাকেন সেটা আদায় হয়ে যাবে, নামাজ কোন একটা দ্বীপের মধ্যে অস্ট্রেলিয়ার কোন একটা পরিত্যক্ত দ্বীপেও যদি আপনি সলাত আদায় করেন তাহলে সেটা আদায় হবে। আপনার ইমান যেখানে চতুর্দিকে হিন্দুরা মূর্তি পূজা করে এর মাঝখানে যদি আপনার অবস্থান থাকে, সেইখানে বসে যদি আপনি এক আল্লাহর প্রতি ইমান রাখেন তাহলে সেই ইমান আপনার কবুল হবে, বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো রকম ইবাদত সম্পাদন করতে পারবেন। কিন্তু হজ সম্পাদন করতে হলে আপনি ওয়াশিংটন, টোকিও, মস্কো, সৌদি আরবের রাজধানী রিয়াদ, যে কোনো জায়গায় কোটি কোটি টাকা খরচ করে যত সুন্দর করে ইবাদত করেন না কেন, যত কাজই করেন না কেন, আপনার হজ হবে না। হজ হতে হলে আপনাকে ওই যে বিরান ভূমি আরাফার ময়দান, সেইখানে গিয়ে ওই যে নির্দিষ্ট দিন জিলহজ মাসের 9 তারিখ, এই 9 তারিখে যদি অবস্থান করতে ব্যর্থ হন, আপনি আপনার সময় নাই, চলে আসতে হবে, আপনি এক দেশের প্রধান, আপনার গুরুত্বপূর্ণ মিটিং আছে, এই জন্য 8 তারিখে হজ করে চলে এসে পড়ছেন, হ্যাঁ, অথবা আপনার দেশে 9 তারিখে খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল, এজন্য যেতে পারেন নাই, এরপরে দিন ফ্লাইটে 10 তারিখে আপনি আরাফার ময়দানে গিয়ে একবারে চোখের পানি ছেড়ে দিয়ে গোসল করে ফেলছেন, কোন রকম কাজ হবে না। আপনার 9 তারিখেই আরাফার ময়দানে সেখানে অবস্থান করা লাগবে, মুআযযাজ হাজিরিন, হজ সকল দিক থেকে ব্যতিক্রম ধর্মী। এই একটা পয়েন্টকেই যদি আমি বিশ্লেষণ করতে চাই তাহলে আজকের এই খুতবা চলে যাবে, আমি অন্যান্য পয়েন্টও কিছু বলতে চাই, এই জন্য এটি আর লম্বা আলোচনা করছি না। মুআযযাজ হাজিরিন, এই আলোচনার মাধ্যমে আমি মনে করি আমরা যারা এখানে উপস্থিত প্রত্যেকের মনের ভিতরে এমন একটা কামনা চলে আসতে হবে যে আজকেই আমরা যখন আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি আমারে হজ না করে দুনিয়া থেকে নিও না, আল্লাহ তোমার ঘরে আমি যেতে চাই, এই ডাক যেন এই ছাদের মধ্যে বাড়ি না খায়। আপনার মন থেকে যদি আপনার একটা কামনা চলে আসে, দোয়াটা যদি করে ফেলতে পারেন, একদম সাথে সাথে আপনি মসজিদ থেকে বের হওয়ার আগে, বরং আপনি ডাক দিয়ে আপনার চোখ মুছার আগে সেই ডাক আসে আদমে পৌঁছে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে ফেলবেন। যেন মনের ভিতরে আমার কামনা চলে আসে, ও এত দামি ঘর, এত ইয়া, আমি সেখানে যাব না, আমি সেখানে যাওয়ার, আমি হজ করব না, এমন একটা কামনা চলে আসতে হবে, নিয়ত করে ফেলতে হবে এইভাবে যে আল্লাহ আমি পারি নাই, আগামী বছরে আমি হজে যাবই ইনশাআল্লাহ, এরকম নিয়ত করে ফেলবেন। তাহলে কি হলো, এই যে নিয়ত করে ফেললেন, নিয়ত করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য একটা মাকবুল হজের সওয়াব লিখে দিয়ে দিলেন অলরেডি। এরপরে যখন হজটা করবেন তখন কমপক্ষে 10টা হজের সওয়াব পাবেন, আল্লাহ আকবার, মুআযযাজ হাজিরিন। তাহলে আমরা হজের অনেক ফজিলত, অনেক গুরুত্ব এবং হজের বহু বিষয় যেগুলো আমাদের জানা দরকার, সময়ের কারণে সবটুকু হয়তো আমরা জানবো না। হজের ফজিলতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন সেটা কি, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ, কেউ যদি মাকবুল হজ করতে পারে, হজ যদি কবুল হয়। এখন তো হজ বাস্তবতার নিরিখে যেটা আমরা বলি, আমরা কারোর জন্য কোন রকম ভুল ধারণা অথবা খারাপ কল্পনা কোনোদিনই আমরা করব না, জন্ম বিল মুমিনিনা খাইরা, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন মুমিনদের ক্ষেত্রে ভালো ধারণা রাখবে, কিন্তু প্র্যাকটিক্যাল যা বলে দিচ্ছে, এখন হলো কি হজ জানেন, এখন হলো ইন্টারনেট হজ, সেলফি হজ, ক্যামেরা হজ, হ্যাঁ, তারপরে হলো ভিডিও হজ, হ্যাঁ, সারাক্ষণ তোয়াফ করতেছে এরকম করে সেলফি, তোয়াফ সারাক্ষণ এই সবকিছুর মধ্যে মিনা, মুজদালিফা, আরাফাত, সমস্ত জায়গায় বিভিন্ন রাখায় এরকম করে, এহরাম বেঁধে এরকম করে, কি হজ আল্লাহ ভালো জানেন, মহিলারা হজে গিয়েছেন, পর্দা ফরজ, পর্দা নাই, শরীরকে অন্যরকম করে সেরায় কি রকম চলতেছে। এই জন্য বলি সকল মানুষের হজ হবে না, যেমনি ভাবে সলাত আদায় করে অনেকের সলাত হয় হাফ, অনেকের হয় দশ ভাগের এক ভাগ, অনেকের হয়তো পুরা সবার হয় না, অনেকে কি বলে যে দান সদকা করে কিন্তু তাদের দান সদকা কবুল হয় না, ঠিক তো দূর, যত মানুষ হজে যাবে সবার হজ কবুল হবে না। এই জন্য আল্লাহ রাসূল শর্ত করে দিয়েছেন আল হাজ্জুল মাবরুর, হজ যাদেরটা কবুল হবে। তার মানে বোঝা গেল কিছু মানুষ আছে যাদের হজ কবুল হবে না, এক ধরনের ট্রাভেল, অন্য ট্রাভেলের মতোই এটা হলো একটু কি বলে দিনী ট্রাভেল, ধর্মীয় ট্রাভেল, অথবা আল্লাহ সবাইকে মাফ করুন মুআযাজ হাজিরিন, কেউ যদি কারো হজ যদি কবুল হয়ে যায় তাহলে তার প্রতিদান একটা, দ্বিতীয় কোনো প্রতিদান নেই। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা, আল্লাহ আল্লাহ রাসূল বলে দিলেন হজ্জে মাবরুর বা মাকবুল হজের কোনো প্রতিদান নাই, নাই ইল্লা জান্নাত, তবে মাত্র একটা, সেটা হলো জান্নাত, মাকবুল হজের প্রতিদান শুধুমাত্র জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে যেন মাকবুল হজ করার তৌফিক এনায়েত করেন। মুআযাজ হাজিরিন মাকবুল হজের জন্য খুব সংক্ষিপ্ত করে চারটা পাঁচটা সাতটা আটটা বলবো না, মাত্র তিনটা শর্ত বলি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু, এই হাদিসে দুইটা উল্লেখ করা হয়েছে। আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন তিনটা, আল হাজ্জু আসলু মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ, কেউ যদি হজ করতে যায় হজ করতে গিয়ে নিজের জবানের হেফাজত করলো এবং মানে অশ্লীল কোনো কথা পাপের কোনো কথা বললো না, আবার পাপ কোনো কার্যে লিপ্ত হলো না, এলো দুইটা শর্ত, একটা হলো জবানের সাথে আরেকটা হলো অঙ্গ প্রত্যঙ্গের সাথে, এই দুইটা। আরেকটা হলো যদি ঝগড়াঝাটি না করে, হজে গিয়ে যদি ঝগড়াঝাটি না করে। আমরা হয়তো অনেক সময় মনে করবো যে প্রথম দুইটা একটু কঠিন, তবে ঝগড়াঝাটি না করার সহজ, কারণ হলো আমি তো দেশেই ঝগড়াঝাটি করি না, আমি হজে গিয়ে কেন ঝগড়াঝাটি করবো। আমার দৃষ্টিতে এই যে তিনটা শর্ত, একটা হলো পাপ কথা না বলা, পাপ কার্যে লিপ্ত না হওয়া, আর হলো ঝগড়াঝাটি না করা, সবচেয়ে কঠিন হলো ঝগড়াঝাটি না করা, সাংঘাতিক কঠিন। হজ এমন কঠিন ইবাদত, এমন সিচুয়েশন তৈরি হয় যে মানুষ তখন আর নিজেকে সামলে রাখতে পারে না। অনেক সময় বলা হয় হাজি সাহেব সাবধান, এহরাম কিন্তু হজ কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং বলা যে রাখেন হজ, হ্যাঁ হজ হইলে হইলো না হইলে নাই, দরকারে আবার হজ করব। আরো জঘন্য কথা বলে সেগুলো বলবো না, হ্যাঁ কিন্তু তারে আমি শিক্ষা দিয়ে নিব, যেহেতু এরকম সিচুয়েশন তৈরি হবে এই জন্য আল্লাহ জানেন, এই জন্য এত আগে আল্লাহ কোরআনে আমি দেই আয়াতটা ঢুকিয়ে রাখছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, হজে কেন ঝগড়াঝাটি না করে। মুআযাজ হাজিরিন তাড়াহুড়া করে দুই একটি পয়েন্ট বলে ফেলি, আমরা যারা হজে যাচ্ছি আপনাদের জন্য যদি বলেন এক কথায় উপদেশ, এক কথায় উপদেশ হলো সবর, সবর, যদি কেউ সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, যদি আপনার পেশেন্স থাকে তাইলে হজে যান, আর না হয় ওনার তো এতগুলো টাকা খরচ করে ফ্যামিলি থেকে এতদিন দূরে থেকে এত কষ্ট করার, কেমন গরম যে এখন বিশেষ করে এই সামার সিজনে, গত বছর আমি দেখেছি অনেক সময় সহনশীলতার বাইরে চলে যায়, বিশেষ করে রুগী যদি কেউ হয় তাদের জন্য সাংঘাতিক কষ্টের, তবে মানুষের জন্য সহজ হয় যখন সে বুঝে আমি এত কষ্ট করলে আমি জান্নাতে যেতে পারবো, তখন তার সামনে আর এই কষ্টটা থাকে না। এক কথায় আপনাদের আত্মীয় স্বজন যারা যাচ্ছেন আপনি একটা উপদেশ দিয়ে দিবেন, যেটা খতিফের মুখ থেকে নেওয়া, সেটা হলো কি যে হজে যেতে হলে আপনাকে সবর করা লাগবে, ধৈর্য, ধৈর্য কাকে বলে, যখন দরকার তখন ধৈর্য ধরবেন, এখন আমার দরকার নাই, এখন আমি শরীর সবর করলে কোনো লাভ নাই। অনেকে যখন ধৈর্যের যখন সময় আসে তখন যে ঘাবড়া যায় রাখেন অন্য সময় সবর, এখন কিসের, হ্যাঁ আরে ভাই যখন সবর দরকার তখনই করলেন না, তারপর অন্য সময় কি করবেন, সেনাবাহিনীর লোকজনকে যদি মনে করেন দেশ আক্রান্ত হয় এখন যদি বলে যুদ্ধ করো, তারপরে যে এই কিসের যুদ্ধ, এখন কিসের যুদ্ধ, এতদিন পর্যন্ত তো আমরা রেডি ছিলাম, তোমাকে এতদিন পর্যন্ত মানে সরকার মোটা অঙ্কের বেতন দিয়ে সবকিছু সাপ্লাই দিয়ে তোমাকে তৈরি তো করছে এই সময়ের জন্য, এখন তুমি পারবা না তাহলে কখন, বিপদ যখন আসে যখন দরকার হয় তখন না সবর, অন্য সময় সবর দিয়ে কি করবেন ভাই যান। সবর সাংঘাতিক গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটাকে পুরোপুরি আমি ইয়ে করতে পারলাম না সময়ের দিকে তাকিয়ে। আপনার প্রতি পদে মনে রাখবেন যখন আপনি হজের জন্য বেরিয়ে যাচ্ছেন, এখন বেরিয়ে যাওয়ার সময় থেকে শুরু করে আবার যখন ফিরে আসবেন, ফুল টাইম আপনি ইবাদতের ভিতরে আছেন, সুতরাং আপনার হতাশ হওয়ার কিছুই নেই, বসে আছেন ফ্লাইট ডিলে আপনি ইবাদতের মধ্যে আছেন, বাস দেরি হচ্ছে ইবাদতের মধ্যে আছেন, জেমে বসে আছেন ইবাদতের মধ্যে আছেন, আপনাকে বাইরে রাস্তার কাছে বসায় রাখছে মোয়াল্লেবের লোকজন, বসে থাকেন বাস আসবে, আপনি বলবেন যে ধৈর্য ধরছি এক ঘন্টা দুই ঘন্টা আর কত আরো ধরবেন, এইটার মানুষ এত ধৈর্য ধরে, হ্যাঁ আরো ধরে, যে যত বেশি ধৈর্য ধারণ করতে পারবেন, এই হলো একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। দুই নম্বর উপদেশ, এটা আপনারা আপনাদের আত্মীয় স্বজন যারা যাচ্ছে তাদেরকে এটা বলে দেবেন। দুই নম্বর হলো জবানটাকে দারুণ ভাবে হেফাজত করা, জবানটাকে হজ নষ্ট হয় জবান দিয়ে, গলার ভিতরে চলে আসছে আটকে রাখেন, কলম ধরা হবে না। যত আপনার মনের ভিতরে একটা মানে উল্টাপাল্টা ইচ্ছা আসছে, যতক্ষণ ব্যক্ত না করলেন, যতক্ষণ কার্য বাস্তবায়ন না করলেন, ততক্ষণ কলম ধরা হবে না। গিলে ফেলেন, মুখ দিয়ে বলবেন না। আমাদের দেশে কিছু কুৎসিত রাজনীতি আছে, এই কুৎসিত রাজনীতি আপনি ওখানে গিয়ে করার দরকার নাই। আপনি মনে রাখবেন, আপনি এই এক মাস যদি রাজনীতি না করেন, এতে আমাদের দেশের খুব একটা ক্ষতি হবে না, আর এক মাস আপনি ওখানে রাজনীতি করলে আমাদের দেশ খুব আগেও যাবে না। বর্জন করেন এগুলো, আপনার হজটা মাকবুল হোক, হাজরিন এবাদতে বেরিয়ে যাচ্ছেন। আর একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো কি, আপনি যত টাকা খরচ করি যান না কেন, আপনি গিয়ে আপনি যেই লোকের অধীনে গেলেন, যেই মুয়াল্লিমের অধীনে গেলেন, তাকে গালিগালাজ করবেন, কিচ্ছু লাভ হবে না। যারা 3.5 লাখ টাকা খরচ করে হজে যাচ্ছেন, আপনাকে কষ্ট করা লাগবে। যারা 5 লাখ টাকা খরচ করে যাচ্ছেন, আপনাকে কষ্ট করা লাগবে। কেউ যদি বলেন আমি কষ্ট করতে পারবো না, আমার সবকিছু আমি যেমন চাই এমন হইতে হবে, 50 লাখ টাকা খরচ করে যাবো, আমি বলবো আপনি 50 কোটি টাকা খরচ করে গেলে আপনার মন মতো করতে পারবেন না। হজে যদি যাইতে চান, তাহলে আপনাকে এরকম তৈরি হয়ে যেতে হবে যে আমি টাকা খরচ করে কষ্ট করতে যাচ্ছি। এই মেন্টালিটি নিয়ে আমাদের যেতে হবে। হাজিরিন হাজি সাহেবরা, হজে আপনি বলবেন হজের নিয়ম গুলি বললেন না, হজের ওয়াজিব, হজের ফরজ, হজের সুন্নত, এইগুলি বলার সময় এটা নয়, এইগুলি আলোচনা করলে আপনার মনে থাকবে না। আপনি জীবনে হজে যাচ্ছেন, মনে রাখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করছেন। আপনি হজে যাচ্ছেন, কার মতো হজ করবেন? হানাফি হজ করবেন, শাফি হজ করবেন, মালিকি হজ করবেন, হাম্বলি হজ করবেন, পিরালি হজ করবেন, বেদাতি হজ করবেন, বাঙালি হজ করবেন, ওই ধারায়, ওই তরিকায়, এইভাবে ওইভাবে, সব ভুলে যান ভাই, যান কোন রকম বিদ্বেষের কথা তো নয়। আপনার সামনে সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি, যার ভালোবাসা আপনার জন্য নাজাতের কারণ, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন। আল্লাহ রাসূল জীবনে একবার হজ করেছেন, আপনি প্রতিটা জায়গায় জানতে চাবেন আমার নবী যে এখানে কিরকম আচরণ করেছেন, আমি সেইভাবে করতে চাই যদি পারা যায়, যদি পারা যায় আমি সেইভাবে করতে চাই। উদাহরণস্বরূপ দুইটা উদাহরণ আমি দিই। যেমন মনে করেন হজের মূল দিন হলো আরাফার দিন, আরাফার দিন হলো দুয়ার দিবস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেলা পশ্চিম দিগন্তে হেলে গিয়েছে, তখন তিনি খুতবা দিয়েছেন, এরপরে কি করেছেন, জোহর এবং আসরের নামাজ পড়েছেন কসর করে। মক্কাবাসী যারা হজে ছিল তারা সহ, এটা হজের সুন্নত, এটা হলো হজের নিয়ম, সফরের কারণে নয়। মক্কা থেকে কেউ যদি হজে আসে এই 5-6 কিলোমিটার দূরে, এটা তো সফরের দূরত্ব হয় না, তারপরেও তার জন্য হজের কারণে কসর করতে হবে। জোহরের নামাজ 2 রাকাত, আসরের নামাজ 2 রাকাত। আমাদের দেশে অনেকে যায়, যারা চিন্তা করে বলে যে আমরা তো মক্কা আছি অনেক দিন ধরে, এর মক্কা থেকে এখানে আসছি, এখন আমরা মুসাফির না, আমরা পুরা নামাজ পড়বো, কত ভালো বুঝলেন। আচ্ছা, এটা একটা। আর একটা হলো জোহরের সময় জোহর করে, আসরের সময় আসর করে। কেন রসুল এটা করেন নাই? বলে যে মসজিদে নামিরায় যে জামাত হয়, ওই জামাতের সাথে যদি পড়তে পারেন তাহলে এই নিয়ম, আর যদি এর থেকে আলাদা করেন তাহলে আরেক নিয়ম। আমি বুঝি না, নামিরাতে যারা নামাজ পড়তেছেন মসজিদে বড় জামাতে, এরা হাজি, এদের নামাজ যেরকম, এদের থেকে আলাদা আরেকটা জামাত যদি হয় তাদের নামাজ আবার আরেক রকম, এটা কি কারণে হলো আজ পর্যন্ত বুঝি নাই। যাই হোক, সব কথা আপনিও বুঝবেন না, সব আমিও বুঝবো না, আমার এত বুঝারও দরকার নেই। আমি যেটা বলি সেটা হলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, এইটা করলে যদি আমাকে পাগল বলা হয় আমি পাগল হইতে রাজি আছি, আমি সেইভাবেই করব। জোহরের সালাত 2 রাকাত, আসরের সালাত 2 রাকাত, আজান একটা, একামত 2টা, শেষ। এরপরে আপনার সারা দিন শুধু দুয়ার পালা, ব্যতিক্রম করবেন না, এই হলো একটা। বহু মানুষ আমি নিজে জামাত করেছি নি, এরপরে তাদের ভিতরে সংশয়, অনেকে নামাজ পড়তেছে বুঝাইছি বলো না, আসরের ওয়াক্ত তো হয় নাই, আসরের ওয়াক্ত তো হয় নাই, এখন আসর কেমনে বলবো? আপনি যে এত ভালো বুঝলেন আসরের ওয়াক্ত হয় নাই, এইটা আল্লাহ রাসূল বুঝেন নাই, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, আল আইম্মাতুল কিরাম, উলামায়ে কেরাম, তারা কি বুঝলেন না? আপনি খুব ভালো বুঝছেন ওয়াক্ত হয় নাই। ভাইজান, হজের দিনে দেখেন, এটা দীন ইসলাম হলো কি, দীন ইসলাম শুধু আপনার ব্রেন দিয়ে তো নয়, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের সামনে মর্তক অবলম্বিত করার নাম হলো দীন ইসলাম। সারাদিন কান্নাকাটি করলেন আরাফার দিনে, মনে করেন আপনার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হলো, বেলা ডুবে গেছে, এই সমস্ত হাজিগুলি কোন রকম মাযহাবের ইখতিলাফ নাই, সবাই মিলে মাগরিব পড়ে না, হাজির মাগরিবের নামাজ পড়ে না, বসে রয়েছে বসে রয়েছে বসে রয়েছে বসে রয়েছে, রাত্র দশটা এগারোটায় বেরিয়ে গিয়ে যখন মুজদালিফা পৌঁছাইল সেইখানে যাওয়ার পরে মাগরিব আসা একসাথে, এইটাই নিয়ম। এখন আপনার যে তাক্কো দেখাইবেন অনেকের মতো, হে আমি সারাদিন হজ করতে আসছি, হ্যাঁ মাগরিব রক্ত চলে যাচ্ছে মাগরিব করবো না, খালি কুলি হইলো আমি এইখানে মাগরিব করবো, তাহলে আপনার গুনাহ হবে, করা যাবে না। মাগরিব এসা মুজদালিফে গিয়ে যত দেরি হোক সেইখানে, আর জোহর আসর প্রথম ওয়াক্তে আপনার যত সুবিধাই থাকুক, আপনি বলবেন আগের দিনে তো পানির সমস্যা ছিল, টয়লেট ব্যবস্থা ছিল না, হ্যাঁ তো এখন তো সেরকম নাই, তাহলে আপনি নতুন আরেকটা ধর্ম চালু করে নেন, নতুন আরেকটা ধর্ম চালু করেন, নতুন নবী নিয়ে আসেন, না হবে না, যেই বিধান আল্লাহ রাসূল যেমন দিয়ে গিয়েছেন তেমনই থাকবে, এটাকে চেঞ্জ করার কোনো সুযোগ থাকবে না। মুআজ্জাজ হাজেরিন, একটা জিনিস সেটা হলো আল্লাহ রাসূল যেমনে করেছেন আমরা সেইভাবে হজ করার চিন্তা করব। হারাম মাল দিয়ে কেউ যদি হজ করতে যায় আল্লাহ কবুল করবেন না, কেউ যদি হালাল মালে, এটা তবরানির হাদিস, হাদিসটা বলছি না অর্থ বলে দিচ্ছি, কেউ যদি হালাল মাল দিয়ে হজ করতে যায় সে যখন তার ঘোড়ার রেকাবে অথবা উটের রেকাবে যেখানে পাড়াই খেসে উটের উপরে উঠবে, বর্তমান ব্যবস্থা না ফ্লাইটের সিঁড়িতে অথবা বাসের দরজা, সে যখন পা রাখে আর যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে বলেন লাব্বাইক ওয়া সাআদাইক, আমি আল্লাহ তোমার ডাকে হাজির, হাজ্জুকা মাবরুর, হাজ্জুকা মাবরুর, তোমার হজ কবুল করা হয়ে গেল, হ্যাঁ এবং তোমার আর কোনো গুনাহ বাকি থাকবে না। আর কেউ যদি হারাম মাল দিয়ে হজ করতে যায় আল্লাহ বলেন লা লাব্বাইকা ওয়া লা সাআদাইকা, আমি আল্লাহ হারাম মাল নিয়ে আসছো তোমার ডাকে আমি নাই, হাজ্জুকা মাযুর, তোমার হজ হলো গুনার কাজ, গাইরু মাবরুর, তোমার হজ কিন্তু কবুল হবে না। ও ভাইরা যারা আমরা হারামের সাথে জড়িত আছি, হারাম ছাড়ি, যথাসম্ভব আদায় করে দেওয়ার চেষ্টা করি, তওবা করে হালাল মাল দিয়ে যেন আমরা হজ করতে যাই। মুআজ্জাজ হাদেরিন, ছোট্ট একটা পয়েন্ট এক দুই মিনিটে বিশ্লেষণ করে শেষ করে দিচ্ছি, এই যে আমরা এই হারামের কাপড় পরি এতে আপনি কি বুঝলেন? এর মানে হলো আপনি যখন হজে যাচ্ছেন আপনার আমিত্ব, বড়ত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব অথবা একটা ভাব আছে যে আই এম, ইউ হ্যাভ টু ফরগেট এভরিথিং, সব ভুলে যেতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাইছেন দুইটা সিরা কাপড় পরো, এমন সিরা কাপড় আপনাদের সারাক্ষণ জোরে শুরু হয়ে থাকতে হয়, আনলে তো নিজের লজ্জা স্থান বেড়ে যায়, শরীর দেখা যাচ্ছে, রাজমুকুট রাজদণ্ড কোনো কিছুই নাই, এগুলি চলবে না। প্রমাণ করার জন্য যে তুমি আমির, তুমি মামুর, তুমি আরবি, তুমি আজমি, তুমি ধনী, তুমি দরিদ্র, যাই কিছু হও না কেন আল্লাহর সামনে তুমি শুধু স্লেভ এন্ড সার্ভেন্ট, শুধু গোলাম, শুধু গোলাম। এই ইহরামের সিগনিফিকেন্সটা যদি হাজী সাহেবের উপলব্ধি করত, তাহলে হাজী সাহেবরা মনের ভিতরে যেই স্পিরিট, যেই যেই মেন্টাল স্যাটিসফ্যাকশন খুঁজে পেত সেটা অন্যরকম। এটা একটা ডিভাইন ডিভাইন পিস, এটা প্রভু প্রদত্ত একটা শান্তি তারা পেত। মুআজ্জাজ হাজেরিন, তাহলে ইহরামের শিক্ষা হলো কি, নিজের আমিত্বকে একদম ভুলে যাওয়া, কোনো কিছু নেই। ঠিক এরপরে যেটা তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক, এটা হলো তাওহীদের ধ্বনি, আর শিরক বিরোধী স্লোগান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ এতদিন শয়তান অনুসরণ করছি, দুনিয়ার পিছনে ছিলাম, হ্যাঁ এই কত রকম উল্টা পাল্টা ইত্রামি ফাত্রামি করেছি সব বাদ দিছি, এখন তোমার কাছে চলে আসছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারিকা লাক লাব্বাইক, আল্লাহ তোমার কোনো শরীকই নাই, শিরক বিরোধী স্লোগান, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, ছোট্ট একটা দোয়ার মধ্যে দুইবার বললেন লা শারিকা লাক, আল্লাহ তোমার কোনো শরীকই নাই। মুআজ্জাজ হাজেরিন, একটা জিনিস, এই একটা জিনিস, আল্লাহর সাথে কোন রকম পার্টনার সাব্যস্ত করা যাবে না। সুতরাং তালবিয়া আমাদেরকে শিখাচ্ছে তুমি যাই করবা সেটা হইতে হবে এক এবং একক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একনিষ্ঠ ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক আনায়াত করুন। যারা হজে যাচ্ছেন এই কথা মনে করে যাবেন, আপনার জীবনের লাস্ট সফর, যাচ্ছেন তার ফিরে আসতে পারবেন না, আপনি হয়তো আসতে পারবেন না, আর কেউ যদি ওইখানে গিয়ে মরে যায় খারাপ কি, ভালোই তো মরাইতে লাগবে। আচ্ছা সেই ক্ষেত্রে আপনি আপনার পরিবার পরিজনকে ভালো উপদেশ দিয়ে যাবেন, তা কর উপদেশ দিয়ে যাবেন, আমি হজে যাচ্ছি তোমরা যদি উল্টা পাল্টা করো তাহলে আমার হজ দিয়ে কি হবে, দিনের পথে থাকো, তা কর উপদেশ, হয়তো কোনোদিন দেখা হবে না। এই জন্য যারা হাজিদেরকে বিদায় দিচ্ছেন তারা সবরের উপদেশ দিবেন, তা কর উপদেশ দিবেন এবং জবানকে হেফাজত করার উপদেশ দিবেন। ঠিক যারা হজে চলে যাচ্ছে আমরা আমাদের পরিবার পরিজনকে ভালো উপদেশ দিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে হজ সম্পাদন করার তৌফিক এনায়েত করুন। যারা হজে গিয়েছেন, যারা যাচ্ছেন যারা যাবেন সবাইকে আল্লাহ হজ্জে মাকবুল করার তৌফিক এনায়েত করুন। গত বছর হজ্জে যেরকম বিভিন্ন দুর্ঘটনার মাধ্যমে অনেক হাজি সাহেব ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন হাজি সাহেবদেরকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা এবার যেতে পারছি না আমাদেরকে যেন আগামীতে যাওয়ার তৌফিক এনায়েত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর গোলামীর জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য কবুল করেন। আকুল কউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সুবহুহু বুকরাতান ওয়াসিলা ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা মান সালাকা সাবীলাহুম ইলা ইয়াওমিনা ওয়া ইলা ইয়াওমিদ্দিন সুম্মা আম্মা বা'দ। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, ইআলামু আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকানা লিআজলি আন না'বুদাহু ওয়াহদাহু ওয়া লা নুশরিকা বিহি আহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল্লাফা আলাইনা বি বা'দিল ফারায়েদ ওয়া মিন তিলকাল ফারায়েদ আদাউল হজ্জ। ইয়াকুলু জাল্লা ওয়া আলা ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা'আ ইলাইহি সাবিলা। মুআযিল হাযিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক সুন্দর সুন্দর সুযোগ দিয়েছেন। যারা হজে চলে যাচ্ছেন তারা তো হজে যাচ্ছেনই, আর আমরা যারা যাচ্ছি না, আমরা জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আফদালু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। এই 10 দিনে নেক আমল আল্লাহর কাছে যত প্রিয়, অন্য কখনোই নেক আমল এত প্রিয় নয়। এর মধ্যে আরাফার দিবসে যদি আপনি রোজা রাখেন 9 তারিখ, হ্যাঁ আরাফার দিবস যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করেন ওই দিন, এটা আরাফার দিন, ওই দিন যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। বিশাল সুন্দর ফজিলত, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। বিশেষ করে আমরা দোয়া করব এবং পাশাপাশি যারা দিন ধর্ম বুঝে না তাদেরকে অবশ্যই বলবো, সেটা হলো যে কোনো মানুষ যদি মারা যায় তাহলে তার জন্য মাত্র 3 দিন সুদ প্রকাশ করা জায়েজ আছে, মাত্র 3 দিন, এর বেশি আর সুদ প্রকাশ নাই। তবে স্বামীর জন্য স্ত্রী 4 মাস করবে স্বামী মারা গেলে। সুতরাং আমাদের যাদের জন্য মায়া রয়েছে, যাদের জন্য আমাদের দরদ রয়েছে, অথবা আমাদের প্রতি যাদের ঋণ রয়েছে, বিশেষ করে ধরুন আমাদেরকে দোয়া করতে বলা হয়েছে, চিঠি আসছে আমাদের কাছে, এই বাংলাদেশের স্থপতি যিনি স্বাধীনতার জন্য নেতৃত্ব অগ্রণী ভূমিকা রেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার জন্য আমরা দোয়া করব। অন্যান্য লোকজনের জন্য দোয়া করব। আল্লাহ যারাই ঈমান নিয়ে মারা গেছেন আল্লাহ যেন সবাইকে কি করেন মাফ করে দেন। তবে পাশাপাশি আমার জাতির জন্য সকলের জন্য এটি উপদেশ, কোন অবস্থাতেই এই যে ধারা আমরা চালু করেছি সুখ দিবস, সুখের মাস, এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক, এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক। আমরা যেহেতু দোয়া করব, দোয়াই তো কাজে লাগবে। ও ভাই আমি তো এই কথা বলি, আপনি যখন দোয়ার কথা বলেন, বরং আমি যারা আমাদেরকে চিঠি দিয়েছেন দোয়া করার জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে একটু দেরিতে হলেও তাদের মাথায় সব বুদ্ধি এসেছে, যেই জিনিসটি মাইয়েতের কাজে লাগবে সেটা হলো দোয়া। জামাত আল ইনসান, মানুষ যদি মারা যায় 3টা আমল ছাড়ানো সবকিছু বন্ধ হয়ে যায়। তো সুতরাং আপনি কালো বেশ ধারণ করলেন, আপনি সুখের দিন সাব্যস্ত করলেন, সুখের মাস সাব্যস্ত করলেন, এটা আপনি শরীর বিরোধী কাজ করলেন, এই কথাটুকু বলে দেওয়া আমাদের দায়িত্ব। মানবেন কি মানবেন না সেটা আপনাদের বিষয়। তবে হ্যাঁ, আমরা প্রতিটা মুসলমানের জন্য, প্রতিটি মুমিনের জন্য আমরা উদার। আমি ব্যক্তিগতভাবে কোরআন হাদিস থেকে যতটুকু আযাবের কথা বুঝি আপনারা যতটুকু বুঝেন, আল্লাহ যদি বলতেন এইটা যে মুশরিকদেরকে মাফ করে দেব, তোমরা যদি দোয়া করো হিন্দুদেরকে মাফ করে দেব, তাহলে আমরা বলতাম যে আল্লাহ যারা কোনোদিন ইবাদত করে নাই এদেরকে মাফ করে জান্নাতে দিয়ে দিয়েন। কিন্তু আল্লাহর বিধান হলো ঈমান ছাড়া কেউ যদি মারা গিয়ে থাকে তাহলে তার জন্য কি নাই, মাফ নাই। যারাই ঈমান নিয়ে মারা গিয়েছেন আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার জন্য অনেক অগ্রণী ভূমিকা রেখেছেন, আল্লাহ তাকেও যেন তিনি যেমন যাজার যোগ্য আল্লাহ যেন তাকে যাজা দান করেন। এবং তিনি সহ অন্যান্য যারা নাকি এদেশের জন্য ভূমিকা রেখেছেন, অবশ্যই এদেশের পক্ষে ইসলামের কথা আমরা বলি, এদেশের লক্ষ লক্ষ মসজিদে আমরা জুমার সালাত আদায় করি, আমরা তো এটাকে অবশ্যই নিয়ামত মনে করি। তা সুতরাং আমরা অকৃতজ্ঞ নই, আমরা এই দোয়া বলে করি। পাশাপাশি বিনয় অনুরোধ, এমন কোনো কাজ না করি যেটা মাইয়েদের ক্ষতি হয়। আজকে শুধুমাত্র এইখানে নয়, অন্যান্য ক্ষেত্রেও সকল রাজনীতিবিদ বড় বড় যারা রয়েছেন, এইটা খ্রিস্টানদের কালচার, আপনি ফুলের মালা দিলে, ফুলের তুরা দিলে তার কবরে কি লাভটা হবে বলেন? ও ভাইয়েরা এগুলো লাভ হবে না, এগুলো আপনারা বন্ধ করেন। আপনারা মসজিদে চলে আসেন, আপনারা মসজিদে আসেন, আসেন আপনারা দোয়া করেন, আমরা দোয়া করি, সবাই দোয়া করি, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। যদি আল্লাহ তাদেরকে মাফ করে দেন এর চেয়ে বড় আর কি চান? আল্লাহ যদি তাদেরকে জান্নাতে দিয়ে দেন এর চেয়ে বড় আর কি চান? এই জন্য ভাইয়েরা আমাদের দিন ধর্ম বুঝতে হবে, নিজের কল্যাণে, জাতির কল্যাণে, সবার কল্যাণে দিনের দিকে ফিরে আসতে হবে। বাংলাদেশের কল্যাণ যদি আমরা চাই, দিন ধর্ম ছাড়া কোনো দিনই কল্যাণ হবে না। যারা রাষ্ট্রের সাথে ঘাতকতা পোষণ করে কেউই দিনের সাথে সম্পর্ক রাখে না, রাষ্ট্রের সম্পদ যারা হরণ করে এরা দিনের শত্রু। কোন দিন ইসলাম এই ধরনের গাইডলাইন দেয় না। আমরা দিনে আমরা আমাদের দেশের কল্যাণ চাই, আমরা আমাদের দেশের উন্নতি চাই, আমরা আমাদের দেশের অগ্রগতি চাই। আল্লাহ সবাই কি সদ্বুদ্ধি দান করুন, আসুন দিনের পথে ফিরে আসি। কোরআন ছাড়া, সৎপথের প্রতীক হওয়া ছাড়া আপনার কল্যাণ, আমার কল্যাণ, জাতির কল্যাণ, সোসাইটির কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ কোনোদিনই সম্ভব নয়। যারাই আমাদের দেশের জন্য ভূমিকা রেখেছেন আল্লাহ তাদের সবাইকে যাযা দান করুন। ওয়াসাল্লু আলা নবিল বাশির ফাইনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকাল ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতুহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়াদাল্লাহু আনিল খুলাফায়ে রাশিদিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন জামিয়িস সাহাবাতি ওয়া তাবিঈন ওয়া আন্না মা'হুম বিকরামিকা ওয়া জুদিকা ওয়া ইহসানিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আইজ আল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল আশ-শিরক ওয়াল মুশরিকিন ওয়াল কুফর ওয়াল কাফিরিন ওয়া দাম্মির আ'দাকা আ'দাদ দ্বীন ওয়া জাআল বালাদানা বাংলাদেশ ওয়া বুলদানা জামিয়াল মুসলিমিন আমিনাম মুতমাইনান রাহমাতাকা ইয়া রাব্বাল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين.